ভয়েস অফ আমেরিকা ওয়াশিংটন, শুরু হল বাংলা অনুষ্ঠান।
ভয়েস অফ আমেরিকার ওয়াশিংটন স্টুডিও থেকে সব শ্রোতাকে স্বাগত জানাচ্ছি। আহসানুল হক, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। ওয়াশিংটনে এখন রবিবার দুপুর ১২টা, বাংলাদেশে রাত ১০টা, ভারতে রাত ৯:৩০। আজকের অনুষ্ঠানে বিশেষ বিশেষ খবরের মধ্যে থাকছে মতিউর রহমান চৌধুরীর রিপোর্ট, রয়েছে জহুরুল আলমের রিপোর্ট ঢাকা থেকে।
বাংলাদেশের পশ্চিমাঞ্চলের ঝিনাইদহ জেলার বজরাপুর গ্রামে নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন নব্য জেএমবির দুই সদস্য নিহত হয়েছে।
পরমাশিস ঘোষ রায় কলকাতা থেকে।
পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় চীন সফরের ব্যাপারে ছাড়পত্র দিতে চায় না কেন্দ্রীয় সরকার।
তবে সবকিছুর আগে বিশ্ব সংবাদ।
বিশ্ব সংবাদ পড়ছি শাহাদাত হোসেন সবুজ। কড়া নিরাপত্তার মধ্যে ফ্রান্সের জনগণ একজন নতুন প্রেসিডেন্ট নির্বাচন করতে ভোট দিচ্ছেন। এ বিষয়ে লন্ডন থেকে মতিউর রহমান চৌধুরীর রিপোর্ট।
সকাল ৮টা থেকে ভোট গ্রহণ শুরু হয়েছে। স্থানীয় সময় সন্ধ্যা ৭টা পর্যন্ত ভোট গ্রহণ চলবে। ৫০,০০০ পুলিশ আর ৭,০০০ সেনা সদস্যকে মোতায়েন করা হয়েছে। ১৯৫৮ সনের পর এই প্রথমবারের মতো মূল ধারার কোন প্রার্থী ছাড়াই নির্বাচন হচ্ছে। সাবেক ব্যাংকার ৩৯ বছর বয়স্ক ইমানুয়েল ম্যাক্রন ও চরম দক্ষিণপন্থী মারিন লাপেন এলিসে প্যালেস দখলের জন্য লড়ছেন। নির্বাচনে ৪,৭০,০০০ ভোটার, এর মধ্যে ১৩,০০,০০০ বিদেশে অবস্থান করছেন। দিনের মধ্যভাগের হিসাব অনুযায়ী ২৮.২৩% ভোটার ভোট দিয়েছেন, যা আগের যে কোনো নির্বাচনের তুলনায় কম। ধারণা করা হচ্ছে অনেকেই ভোটদান থেকে বিরত রয়েছেন। কয়েকটি বামপন্থী সংগঠন ভোট বর্জনের ডাক দিয়েছে। ভোটার উপস্থিতি কম হওয়ায় ম্যাক্রন শিবিরে অস্বস্তি বেড়েছে। যদিও সর্বশেষ জরিপে ইমানুয়েল ম্যাক্রন এগিয়ে রয়েছেন, তবে হ্যাকিং এর খবর প্রচারের পর কিছুটা ছন্দপতন ঘটেছে। মতিউর রহমান চৌধুরী, ভয়েস অফ আমেরিকা, লন্ডন।
বাংলাদেশের পশ্চিমাঞ্চলের ঝিনাইদহ জেলার বাজরাপুর গ্রামে একটি জঙ্গি আস্তানায় পুলিশের অভিযানে নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন নব্য জেএমবির দুজন নিহত হয়েছেন। এ বিষয়ে ঢাকা থেকে জহুরুল আলমের রিপোর্ট।
পুলিশ জানিয়েছে গতকাল শনিবার গভীর রাত থেকে ঘিরে রাখা ওই জঙ্গি আস্তানায় রোববার সকালে অভিযান চালিয়ে একজন আত্মঘাতী বোমা বিস্ফোরণে এবং অপরজন পুলিশের গুলিতে নিহত হন। এ ঘটনায় পুলিশের দুই কর্মকর্তা আহত হয়েছেন বলে জানিয়ে পুলিশ বলেছে, ঢাকা থেকে বোমা নিষ্ক্রিয়করণ দল পৌঁছার পর জঙ্গি আস্তানাটির ভেতরে উদ্ধার অভিযান শুরু হবে। এ ঘটনায় বাড়ির মালিক জহির মিয়া এবং তার ছেলে জসিম সহ ৩ জনকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছে পুলিশ। এদিকে একই দিনে ঝিনাইদহ শহরতলিতে লেবুতলা এলাকায় একটি বাড়িতে অভিযান চালিয়ে ৮টি বোমা ও একটি পিস্তল সহ ২ জনকে আটক করেছে পুলিশ। জহুরুল আলম, ভয়েস অফ আমেরিকা, ঢাকা।
বাংলাদেশের সাবেক রাষ্ট্রপতি এইচ এম এরশাদের নেতৃত্বাধীন জাতীয় পার্টির নেতৃত্বে ৫৮টি দলের সমন্বয়ে সম্মিলিত জাতীয় জোট গঠিত হয়েছে। এ বিষয়ে ঢাকা থেকে জহুরুল আলমের আরেকটি রিপোর্ট।
জাতীয় পার্টির চেয়ারম্যান এইচ এম এরশাদ রোববার ঢাকায় এক সংবাদ সম্মেলনে এই জোট গঠনের ঘোষণা দেন। তিনি বলেন, এই জোটের মূল আদর্শ হবে মুক্তিযুদ্ধের চেতনা এবং স্থানীয় মূল্যবোধের প্রতি বিশ্বাস। জোটে স্বাধীনতা বিরোধীদের কোনো জায়গা হবে না বলে তিনি সাফ জানিয়ে দেন। যে ৫৮টি দল নিয়ে সম্মিলিত জাতীয় জোট গঠন করা হয়েছে তাতে মাত্র ২টি রাজনৈতিক দল জাতীয় পার্টি এবং বাংলাদেশ ইসলামী ঐক্য ফ্রন্ট ছাড়া বাকি ৫৬টি দলেরই নিবন্ধন নাই। এরশাদ বলেন, আগামী নির্বাচনে জাতীয় সংসদের ৩০০টি আসনে প্রার্থী দিয়ে ভোটে জয়লাভ করে সরকার গঠনই এই নতুন জোটের মূল উদ্দেশ্য। জহুরুল আলম, ভয়েস অফ আমেরিকা, ঢাকা।
উত্তর ভারতের জম্মু ও কাশ্মীরের কুলগ্রামে জঙ্গিদের সঙ্গে পুলিশের লড়াইয়ে নিহত হয়েছে এক কুখ্যাত জঙ্গি। এ বিষয়ে কলকাতা থেকে পরমাশিস ঘোষ রায়ের রিপোর্ট।
মৃত লস্কর জঙ্গির নাম ফৈয়াজ আহমেদ আশোয়ার ওরফে শেঠা, মৃত্যু হয়েছে এক পুলিশ কর্মীরও। জঙ্গিদের এলোপাথালি গুলিতে মৃত্যু হয় আরো ৩ জন স্থানীয় বাসিন্দার। প্রত্যক্ষদর্শীদের দাবি, মীরবাজার এলাকায় পুলিশের কনভয়ের উপর আচমকাই হামলা চালায় জঙ্গিরা। তাদের গুলি চালানোর আগেই কনস্টেবল মেহমুদ আহমেদ জীবনের পরোয়া না করেই একজন জঙ্গির থেকে পিস্তল কেড়ে নেন। বাকি পুলিশ কর্মীরা জঙ্গিদের উপর গুলি চালায়। ২০১৫ সালের অগস্টে উধমপুরে বিএসএফ এর কনভয়ের উপর হামলার ঘটনায় জঙ্গি ফৈয়াজ আহমেদ জড়িত ছিলেন বলে দাবি পুলিশের। ঘটনার পর থেকেই ফেরার ছিল ফৈয়াজ। তার মাথার দাম ২,০০,০০০ ঘোষণাও করেছিল সরকার। উধমপুর নাশকতায় জাতীয় তদন্তকারী সংস্থা বা এনআইএ দেওয়া চার্জশিটেও তার নাম ছিল বলে জানা গেছে। পরমাশিস ঘোষ, ভয়েস অফ আমেরিকা, কলকাতা।
পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের চীন সফরের ছাড়পত্র দিল না কেন্দ্রীয় সরকার। মমতা বন্দ্যোপাধ্যায়কে আমন্ত্রণ জানিয়েছিল চীন সরকার। এ বিষয়ে কলকাতা থেকে পরমাশিস ঘোষ রায়ের আরেকটি রিপোর্ট।
প্রাথমিকভাবে রাজি হলেও ছাড়পত্র দিল না কেন্দ্রের সরকার। কলকাতা তথা রাজ্যের অন্যতম বাংলা দৈনিক সংবাদপত্র আনন্দবাজার পত্রিকায় প্রকাশিত খবর অনুযায়ী, বিদেশ মন্ত্রক সূত্রের খবর, চীনের সঙ্গে ক্রমবর্ধমান সংঘাতের আবহে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী চাইছেন না কোনো মন্ত্রী চীন সফর করুন। সম্প্রতি অরুণাচল প্রদেশে দলাই লামার সফরের পর রীতিমতো হুমকি দেওয়া হয় বেজিং এর তরফে। আনন্দবাজার পত্রিকায় প্রকাশিত খবর অনুযায়ী কেন্দ্রের আশঙ্কা, বর্তমান পরিস্থিতিতে মমতা বন্দ্যোপাধ্যায়কে নিয়ে গিয়ে তাকে কোনো ফাঁদে ফেলতে পারে বেজিং। আনন্দবাজার পত্রিকায় প্রকাশিত খবর অনুযায়ী কেন্দ্রীয় গোয়েন্দারা মনে করছেন এর সঙ্গে জাতীয় নিরাপত্তার বিষয়টিও জড়িত। মমতা বন্দ্যোপাধ্যায়ও এই বিষয়ে সচেতন, তাই ছাড়পত্র না দেওয়া নিয়ে তিনি কোনো কেন্দ্র বিরোধী রাজনীতি করতে ইচ্ছুক নন বলেই খবর। পরমাশিস ঘোষ রায়, ভয়েস অফ আমেরিকা, কলকাতা।
এই অনুষ্ঠান শুনছেন ভয়েস অফ আমেরিকা ওয়াশিংটন থেকে।
উত্তর কোরিয়া বলেছে তারা আরও একজন যুক্তরাষ্ট্রের নাগরিককে আটক করেছে। তাদের ভাষায় শত্রুতাপূর্ণ কাজে লিপ্ত থাকায় যুক্তরাষ্ট্রের এই নাগরিককে গ্রেফতার করা হল। উত্তর কোরিয়ার রাষ্ট্রীয় সংবাদ সংস্থা কেসিএন বলেছে কিম হাং সংকে শনিবারই আটক করা হয়। আটককৃত ব্যক্তি পিয়ংইয়ং বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে কাজ করতেন। যুক্তরাষ্ট্র এখনও এ বিষয়ে কোনো মন্তব্য করেনি। যদি নিশ্চিত করে তবে কিম হং সাং হবেন উত্তর কোরিয়ার হাতে আটক চতুর্থ আমেরিকার নাগরিক। গত মাসে উত্তর কোরিয়া কিম স্যান্ডুক নামে আরেকজন আমেরিকান নাগরিককে আটক করে। ওই আটক ব্যক্তি একজন অ্যাকাউন্টিং প্রফেসর এবং তার বয়স পঞ্চাশের কোঠায়। তিনি ওই দেশে পড়াশোনা এবং ত্রাণ তৎপরতা নিয়ে আলোচনার কাজ করছিলেন। রবিবার বোকো হারামের চরমপন্থীদের কাছ থেকে মুক্তি পেয়ে 82 জন স্কুল ছাত্রী নাইজেরিয়ার রাজধানী আবুজায় পৌঁছেছে। এই স্কুল ছাত্রীরা প্রেসিডেন্ট মাহমুদুর বুহারের সাথে সাক্ষাৎ করবে। ছাত্রীদের 2014 সালে নাইজেরিয়ায় চেড এর সীমান্তবর্তী এলাকার চিবক থেকে অপহরণ করা হয়েছিল। রোববার দিনের প্রথম ভাগে নাইজেরিয়া সরকার এই মুক্তির খবরটি নিশ্চিত করেছে। সরকারের দূত এবং বোকো হারামের সাথে সুরক্ষিত আলোচনার মাধ্যমে এই স্কুল ছাত্রীরা মুক্তি পেয়েছে। প্রেসিডেন্ট বাহারের দপ্তর জানিয়েছে সরকারের হাতে আটক বোকো হারামের চরমপন্থী কয়েকজনকে ছেড়ে দেবার বিনিময়ে ছাত্রীদের মুক্তি দেওয়া হয়। সপ্তাহখানেক আগে তথাকথিত বসন্তকালীন আক্রমণের পর যে কয়েকটি এলাকায় তালেবান জঙ্গিরা তাণ্ডব চালিয়েছে সেই উত্তর আফগানিস্তানে প্রচণ্ড সংঘাত শুরু হয়েছে। এই রণক্ষেত্রটিতে অগ্রসরের মাধ্যমে জঙ্গিরা কান্দুস শহরের কাছাকাছি চলে এসেছে, যে শহরটি কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ, যা 2015 সালে তালেবানরা দখল করেছিল। রোববার কর্তৃপক্ষ স্থানীয় গণমাধ্যমকে বলেছে আফগান বাহিনী প্রাদেশিক রাজধানীর চারকাপ এলাকায় জঙ্গিদের প্রতিরোধে লড়াই চালিয়ে যাচ্ছে। এই সংঘাতের ফলে কুন্দুস এলাকার সাথে খান আবাদ জেলা এবং উত্তর টাকাহার প্রদেশের মহাসড়কের যোগাযোগ বন্ধ রয়েছে। এই সড়কপথ চালু করার জন্য ইতিমধ্যেই সামরিক অভিযান শুরু করেছে, যার কারণে ইতিমধ্যেই ডজন খানেক তালেবান নিহত হয়েছে। ইরাকের নিরাপত্তা বাহিনী বলেছে উত্তর ইরাকে বিদ্রোহীদের আক্রমণে দুজন বেসামরিক লোক নিহত এবং অপর ছজন আহত হয়েছে। যুক্তরাষ্ট্রের সামরিক উপদেষ্টারা যে স্থানটিতে রয়েছেন তার কাছে এই হামলাটি হয়। তবে তাৎক্ষণিকভাবে জানা যায়নি যে যুক্তরাষ্ট্রের কোনো সৈন্য এতে হতাহত হয়েছে কিনা। কর্তৃপক্ষ জানিয়েছে কিরকুকের কাছে দুই আত্মঘাতী তাদের সাথে থাকা আত্মঘাতী বোমার বিস্ফোরণ ঘটালে তাদের মৃত্যু ঘটে। অপর তিনজন জঙ্গিকে গুলি করে হত্যা করা হয়। বিশ্ব সংবাদ এখানেই শেষ হল।
শ্রোতারা, ভয়েস অফ আমেরিকার ওয়াশিংটন স্টুডিও থেকে প্রচারিত অনুষ্ঠান শুনছেন মিডিয়াম ওয়েভ 190 মিটার ব্যান্ডে 1575 কিলোহার্টসে। নজর দেব আন্তর্জাতিক প্রসঙ্গের দিকে। একটু আগেই খবরে শুনেছেন ফ্রান্সের প্রেসিডেন্ট নির্বাচনী প্রচারণা শেষে রবিবার দ্বিতীয় দফায় ভোটগ্রহণ চলছে। অনেক নাগরিক মনে করছেন যে এই দেশটির আধুনিক ইতিহাসে এটা হচ্ছে সবচেয়ে বিরোধপূর্ণ একটি নির্বাচন। এই নির্বাচনে যেই জয়লাভ করুক, বিশ্বায়নের এই সময়ে নির্ধারিত হবে নতুন একটি পথ, ফ্রান্সের সাথে ইউরোপের অন্যান্য দেশগুলোর নতুন সম্পর্ক। লন্ডনে রয়েছেন আমাদের সংবাদদাতা মতিউর রহমান চৌধুরী, সরাসরি টেলিফোনে তিনি আমাদের সাথে যোগ দিচ্ছেন। মতিউর রহমান চৌধুরী, আশা করি আপনি আমাকে শুনতে পাচ্ছেন।
শুনতে পাচ্ছি, বলুন।
ধন্যবাদ। ফ্রান্সের নির্বাচন চলছে এবং আপনি দেশটির প্রতিবেশী দেশ ব্রিটেনের লন্ডনে রয়েছেন, সেখানকার ভোট গ্রহণের সবশেষ পরিস্থিতি কি জানা যাচ্ছে?
ভোট গ্রহণ এখনো চলছে, আরো দু ঘন্টার বেশি সময় ভোট গ্রহণ চলবে, রাত 8টা অবধি ভোট গ্রহণ চলবে। তবে এই পর্যন্ত ফ্রান্স 24 অল্প আগে যে খবরটা দিয়েছে সেটা আমি শ্রোতাদের শোনাতে চাই।
For noon in the second round is 28.23%, so just over 28%, as you were saying. Now, what you need to understand is it's a little bit less than the turnout was at noon during the first round. That turnout rate was 28.54. It's roughly about the same thing, but what you need to know is traditionally in France, people vote more in the second round.
যেটা আমরা শুনলাম যে আসলে ভোট কম পড়েছে, তার কারণ অনেকগুলো। কারণ একটা বড় সেকশন যারা বামপন্থী হিসেবে পরিচিত তারা ভোট বর্জনের ডাক দিয়েছে। ডাক দেওয়ার কারণে এবং সর্বশেষ যে খবরাখবর আসছে তাতে দেখা যাচ্ছে যে প্রায় 25-27% লোক ভোট কেন্দ্রে যায়নি। এটা একটা জনমত জরিপ অল্প আগে প্রকাশিত হয়েছে, তাও আবার ফ্রান্সের বাইরে। কারণ ফ্রান্সে করা নিয়ম রয়েছে কোনো অবস্থাতেই নির্বাচনকালীন সময়ে কোনো রকমের ভোট গ্রহণের সময় বিশেষ করে কেউ কোনো কিছু প্রচার করতে পারবেন না। যেমন বিশেষ করে বেলজিয়ামের নিউজ পেপার একটা আছে, সেটা হচ্ছে যে লাসয়ের এই অল্প আগে খবর দিয়েছে, যেটা রয়টার্স বার্তা সংস্থা সেই খবরটা প্রচার করছে, যে নির্বাচনে 4টা জরিপ হয়েছে। এই মানে ভোট উত্তর যারা ভোট দিয়ে আসছেন তাদের উপরে জনমত জরিপে তারা বলছেন যে ম্যাক্রন ইম্যানুয়েল ম্যাক্রন এগিয়ে রয়েছেন অনেক আগে, অনেক বেশি ভোটে। তো সেটা ফ্রান্সে যেহেতু এটা জানা যাচ্ছে না বা অফিসিয়াল সরকারি ভাবে জানা যায়নি, এ হচ্ছে সর্বশেষ ভোটের পরিস্থিতি। আসলে কি হবে না হবে সেটা এখনো পুরোটাই অন্ধকার।
আচ্ছা, আমি একটা জিনিস একটু নিশ্চিত হয়ে নিতে চাই, সেটি হচ্ছে যে একটু আগে আপনি যেই খবরটি আমাদের শোনালেন একটুখানি অংশবিশেষ ইংরেজিতে, সেখানে মনে হলো বলা হচ্ছে যে 28% ভোটার ভোট দিয়েছেন, 28%, 28.8%,
এটা হচ্ছে মিড ডে।
আচ্ছা,
আর বিকেল 5টার পরে আরেকটা তথ্য জানা যাবে, সেটা এখন তো আসেনি।
আচ্ছা,
সেটা হয়তো একটু বাড়বে আর কি, সেটা হয়তো সেটা ডাবল হতে পারে, 60 হতে পারে।
আচ্ছা, এবং আপনি বলছিলেন যে বামপন্থীদের তারা বামপন্থীরা আহ্বান জানিয়েছে এই ভোট বর্জন করতে, কারণটি কি?
বর্জন করা যায়
কারণটি
তারা মনে করে যে দুজন ক্যান্ডিডেটের মধ্যে লড়াই হচ্ছে তারা আসলে মেইন স্ট্রিমের কেউ না, রাজনীতির কেউ না, রাজনীতির বাইরের থেকে এসে তারা নির্বাচন প্রতিদ্বন্দ্বিতা করছেন এবং তারা রাষ্ট্র চালানোর মতো তাদের কোনো যোগ্যতা নেই, সেই কারণে তারা ডাক দিয়েছেন। তো যাই হোক, সেটা
একজন প্রার্থী হচ্ছেন ইউরোপীয় ইউনিয়নে থাকার পক্ষে এবং ইউরোপীয় ইউনিয়নের সাথে কাজ করার পক্ষে, আরেকজন হচ্ছেন জাতীয়তাবাদী অভিবাসন বিরোধী মারি লাপেন। তো এই এই দুজনের মধ্যে মূল তফাতগুলো কি একটু বলবেন?
ম্যাক্রন হচ্ছেন প্রো বিজনেস, বিজনেসের পক্ষের লোক, আপনি ঠিকই বলেছেন যে ইউরোপীয় ইউনিয়নে থাকতে চান, সংস্কার চান, আর বিশেষ করে অল্প বয়স, তার এক ক্লিন ইমেজ, সে কারণে তাকে নিয়ে মানে সবাই আলাপ আলোচনা করছেন, সমালোচনাও হচ্ছে বেশ কিছু বিষয়ে। যাই হোক, কিন্তু প্রো বিজনেস যেহেতু তিনি আরো ব্যবসাকে আরো গতিশীল করতে চান, ফ্রান্স যেহেতু অর্থনৈতিকভাবে এই মুহূর্তে একটা মন্দা অবস্থায় আছে, তারপরে আরেকটা বড় বিষয় হচ্ছে যে অনেকে চাকরি নেই, মানে যে কারণে তারা জবলেস অবস্থায়, তারাও এই যেটা আমি আগে বলেছিলাম তারাও কিন্তু এই বিক্ষোভগুলোতে অংশ নিয়েছেন, তারা মনে করেন যে এই নির্বাচন তাদের জন্য কোনো সহায়ক হবে না। এটা ম্যাক্রন এই অভিযোগগুলো প্রত্যাখ্যান করে তিনি বলছেন যে না, অর্থনীতি যেদিকে যাচ্ছে তাতে খুব একটা খারাপ অবস্থায় নেই, তবে আমার মনে হয় যদি সঠিক রাজনীতি বা দিক নির্দেশনা থাকে তাহলে হয়তো বা এখান থেকে বেরিয়ে যাওয়া সম্ভব।
আপনি বলছিলেন যে ইমানুয়েল ম্যাক্রনের বয়স কম, তার ভাবমূর্তিটি স্বচ্ছ, তাহলে মারি লাপেন তার ভাবমূর্তি সম্পর্কে কি জানা যাচ্ছে?
তিনি কট্টর পন্থী, যেখানে তিনি কোনো অবস্থাতেই মনে করেন না, তিনি কোনো কিছুতে ছাড় দিতেছেন না। যেমন আপনি বলছেন যে ইউরোপে বেরিয়ে এসে একটা ফ্যাক্সিট চাচ্ছেন, উনি আবার এমন ব্যবস্থা যে ইমিগ্রেশনে যারা যে সমস্ত যারা ফ্রান্সে রাজনৈতিক আশ্রয় নিতে চান তাদের ব্যাপারে তিনি স্পষ্ট করে বলেছেন যে তাদেরকে দেশে আসতে চলবে না, ফ্রান্সের দূতাবাসগুলোতে আশ্রয় চাইতে হবে, এটা ব্যাপক প্রতিক্রিয়া হয়েছে, এটা উনি চেয়েছেন। উনি মসজিদগুলো বন্ধ করতে চান, অর্থাৎ ইমিগ্রেন্টসের উপরে সবচেয়ে কড়াকড়ি আরোপ করেছেন তিনি। মানে তিনি মনে করেন যে এর বাইরে মানে বিশেষ করে ফ্রান্সকে গুটিয়ে নেওয়ার জন্য, বিশেষ করে ফ্রান্স যে এক জায়গায় থেমে থাকবে, তিনি অনেকেই মনে করেন যে ফ্রান্সকে সব দুনিয়া থেকে বিচ্ছিন্ন করতে চান তিনি। তো এই অভিযোগ লাপেনের সামনে সবাই যেটা বলছেন, যেটা লাস্ট সর্বশেষ যে বিতর্ক, সেই বিতর্কে কিন্তু স্পষ্ট করে বলা হয়েছে বা ম্যাক্রন বলেছেন যে তার কোনো কর্মসূচি নেই, তিনি শুধু রাজনীতিটাকে উস্কে দিচ্ছেন।
আপনি বলছিলেন যে বামপন্থীরা দাবি করছে যে এই দুজন প্রার্থী তারা মূলধারা থেকে আসেনি, তো এদের ব্যাকগ্রাউন্ড কি এই দুজন প্রার্থীর?
একজন একজন সাবেক ব্যাংকার হলেন ইমানুয়েল, সাবেক ব্যাংকার, তিনি ব্যাংক পরিচালনা করছেন, ব্যাংকে পরিচালনা করেছেন এবং ফাসোয়া ওল্লাদের মন্ত্রিসভায় তিনি মানে অর্থনীতি বিষয়ক মন্ত্রীও ছিলেন। তো এছাড়া তার আর কোনো ব্যাকগ্রাউন্ড ওইভাবে নেই। আর লাপেন হচ্ছেন যে একদম ফার রাইট ক্যান্ডিডেট, উনি এক সময় কিও ছিলেন, বিশেষ করে তার যে তার বিরুদ্ধে যে অভিযুক্ত আনা হয়েছে, তিনি সব সময় তার বাবার কাছ থেকে এই রাজনীতিটা পেয়ে আসছেন, তো তাকে ওই দায়িত্বটা নিয়ে ওইভাবেই নিয়েছেন। বিশেষ ন্যাশনাল ফ্রন্ট, ন্যাশনাল ফ্রন্ট শুধু জনগণকে জাতীয়তাবাদী চিন্তা থেকেই আসছে। উনি নিজে একজন আইনজীবী, কিন্তু আইন পেশায় তিনি খুব একটা ভালো করেননি, তো রাজনীতি বিশেষ করে বাবার কাছ থেকে এই ন্যাশনাল ফ্রন্টের দায়িত্ব পাওয়ার পর এই সেকেন্ড রাউন্ডে তিনি আসছেন। এর আগেও কিন্তু 2002 এর নির্বাচনে জ্যাক সিরাক যখন প্রেসিডেন্ট হন, তখন কিন্তু এই লাপেনের বাবা ওই নির্বাচনে কিন্তু সেকেন্ড রাউন্ডে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন এবং তিনি বিপুল ভোটে পরাজিত হয়েছিলেন। যাই হোক, কিন্তু এবার তিনি শক্ত প্রতিদ্বন্দ্বী হিসাবে নিজেকে আবির্ভূত করতে সক্ষম হয়েছেন।
ধন্যবাদ মতিউর রহমান চৌধুরী, আশা করছি আপনি আমাদেরকে ফ্রান্সের নির্বাচনের সবশেষ খবর জানিয়ে দেবেন। আর আজকে রাত গভীর রাতের মধ্যেই সম্ভবত ফ্রান্সের স্থানীয় সময় গভীর রাতের মধ্যেই সম্ভবত ফলাফল জানা যাবে, তাই নয় কি?
সেটাই সেটাই আমার মনে হয় অল্প কয়েক ঘন্টার মধ্যেই, বিশেষ করে ডেডলাইন যেটা ওই সময়টাতে শেষ হয়ে যাওয়ার পরপরই কিছু জনমত জরিপ টরিপ পাওয়া যাবে, যেহেতু ফ্রান্সে নির্বাচনী আইন খুব বেশি শক্ত, সেই কারণে আমরা জানতে পারছি না, বিদেশি গণমাধ্যমের উপরে হয়তো বা নির্ভরশীল হতে হবে। তবে আপনি ঠিকই যথার্থই বলেছেন যে এই গভীর রাত্রেই রেজাল্টটা বোঝা যাবে আসলে কে এলিসে পাসাদের যাবেন ওই প্রেসিডেন্টের দায়িত্ব পালন করার জন্য।
মতিউর রহমান চৌধুরী, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সময় দেওয়ার জন্য।
ধন্যবাদ আপনাকে।
কথা বলছি, সম্প্রতি লস অ্যাঞ্জেলেসে অনুষ্ঠিত হল ফেডারেশন অব ইন্টারন্যাশনাল ফিল্ম আর্কাইভসের আন্তর্জাতিক কংগ্রেস, এর সদস্য সংখ্যা 150-এর বেশি। বাংলাদেশও ওই কংগ্রেসে যোগ দিয়েছিল। বাংলাদেশের তথ্য সচিব মুর্তজা আহমেদ দেশের প্রতিনিধি দলের নেতৃত্ব দেন। তার সাথে কথা বলছিলাম FIAF কংগ্রেসের বিভিন্ন দিক নিয়ে। প্রথমেই স্বাগত জানাচ্ছি বাংলাদেশের তথ্য সচিব মুর্তজা আহমেদ, আপনাকে আমাদের অনুষ্ঠানে স্বাগত জানাচ্ছি। আপনি সম্প্রতি লস অ্যাঞ্জেলেসে ফিয়াফের কংগ্রেস বিশ্ব কংগ্রেসে যোগ দিতে এসেছেন, এটি হচ্ছে ফেডারেশন অব ইন্টারন্যাশনাল ফিল্ম আর্কাইভস, এই এই কংগ্রেসে আপনি যোগ দিতে এসেছেন বাংলাদেশের পক্ষ থেকে। বাংলাদেশের পক্ষ থেকে আপনি এবং আপনার সাথে কি আরও কেউ আছেন নাকি শুধু আপনি একাই এসেছেন?
আমার সাথে বাংলাদেশ ফিল্ম আর্কাইভসের ডাইরেক্টর জেনারেল, ডাইরেক্টর এবং একজন ডেপুটি ডাইরেক্টর, আমার টিমে আরো তিনজন আছেন।
কংগ্রেসে আপনারা এসে এখানে কি দেখলেন কি শুনলেন?
ফিল্ম, এটা আপনিও জানেন, কোনো একটা দেশের জাতির উন্নয়নে মানুষের মনের উপরে বিশেষ ভূমিকা পালন করে। যুগ যুগ ধরেই এই ফিল্মকে আর্কাইভিংয়ের জন্য সারা বিশ্বের প্রতিটি দেশই বিশেষ প্রচেষ্টা নিয়ে থাকে এবং ফিল্মগুলিকে শত শত বছর জীবিত রাখা, এইগুলিকে রেস্টোর করা, রেস্টোর করে আপডেটেড করা, ডিজিটালাইজড করা, এখন আইটির যুগে অনেক ভালো ভালো পদ্ধতি আবিষ্কার হয়েছে, এই সকল বিষয়ে নতুন নতুন ধ্যান ধারণা নিয়ে আলোচনা হয়েছে। সারা বিশ্ব কিভাবে ফিল্ম মিউজিয়াম করবে, ফিল্ম আর্কাইভস করবে, করে যাচ্ছে, অভিজ্ঞতা বিনিময় করা হয়েছে পারস্পরিক ইন্টারাকশনের মাধ্যমে।
বাংলাদেশ এই ব্যাপারে একটি প্রস্তাব দিয়েছে যাতে বাংলাদেশেও এই কংগ্রেসটি অনুষ্ঠিত হয়। 2021 সালে বাংলাদেশের যে স্বাধীনতার 50 বছর পূর্তি হতে যাচ্ছে সেটি সম্পর্কে আমাদের একটু বলবেন।
হ্যাঁ, ফিয়াফ সদস্য আমরা 1980 সনে হয়েছি। ফিয়াফ একটি অনেক পুরনো আন্তর্জাতিক প্রতিষ্ঠান, কিন্তু আজ পর্যন্ত এশিয়ার কোনো দেশে এই ফিয়াফের বিশ্ব কংগ্রেস অনুষ্ঠিত হয়নি। বাংলাদেশই এশিয়া মহাদেশ থেকে প্রথমবারের মতো 2021 সনে এই আন্তর্জাতিক কংগ্রেস করার জন্য প্রস্তুতি নিয়েছে। আপনারা জানেন যে আমাদের স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী পালিত হবে বাংলাদেশে 2021 সনে, এবং বর্তমান সরকার বছরব্যাপী বিশেষ কর্মসূচি নিয়েছেন এবং ওই স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী পালনের জন্য তার একটি অংশ হিসাবে আমরা বাংলাদেশে পরবর্তী 2021 সনের ফিয়াফ কংগ্রেস করার প্রস্তাব আমরা রেখেছি এবং আমাদের এই প্রস্তাব সকলের কাছে সমাদৃত হয়েছে।
এটি যদি বাংলাদেশে অনুষ্ঠিত হয় 2021 সালে, সেটি আমাদের সেটি বাংলাদেশের চলচ্চিত্রকে কিভাবে সহায়তা করবে?
হ্যাঁ, অবশ্যই, কারণ আমি আগেই বলেছি চলচ্চিত্র জীবনের মানুষের জীবনকে বিশেষভাবে প্রভাবিত করে। এখন চলচ্চিত্র ডিজিটালাইজড হয়েছে, চলচ্চিত্র বিভিন্ন দিক থেকে বিভিন্ন আঙ্গিক থেকে এর বৈচিত্র্য বেড়েছে। তো বাংলাদেশে আপনি জানেন চলচ্চিত্রর এক সময় সোনালী যুগ ছিল, এখন ডিভিডি ইত্যাদি হওয়ার কারণে নানা কারণে চলচ্চিত্র সেই তার স্বর্ণযুগ কিছুটা হারিয়েছে। বিশ্বে হলিউড, তাছাড়া বোম্বের যে চলচ্চিত্র, অস্ট্রেলিয়ান চলচ্চিত্র, তারা যে বর্তমানে উন্নতি করেছে এর প্রভাব আমাদের চলচ্চিত্র পড়বে এবং আমাদের চলচ্চিত্র বোদ্ধা যারা আছেন, চলচ্চিত্র প্রস্তুতকারক যারা আছেন, চলচ্চিত্র সংশ্লিষ্ট সকলেই এতে উৎসাহিত হবেন এবং আমাদের যে উন্নয়নের যাত্রা, সেই উন্নয়নের যাত্রায় তখন চলচ্চিত্র একটি বিশেষ ভূমিকা পালন করতে পারবে।
এবারের এই লস অ্যাঞ্জেলেসের কংগ্রেসে চলচ্চিত্রকার বা শিল্পীরা তারাও কি যোগ দিয়েছিলেন?
হ্যাঁ, চলচ্চিত্রকার যোগদান করেছিলেন। মূলত এটা আর্কাইভিস্টদের সম্মেলন, তবে চলচ্চিত্রকারও কেউ কেউ যোগদান করেছেন এবং এই সম্মেলনের অংশ হিসাবে আমাদেরকে বিভিন্ন থিয়েটারে নিয়ে চলচ্চিত্র প্রদর্শন করা হয়েছে, কোথাও কোথাও তাদের সাথে দেখাও হয়েছে।
বাংলাদেশেও অনেক পুরনো ছবি আছে যেগুলোর আর্কাইভ করার ক্ষেত্রে কাজ করা প্রয়োজন আছে, সেই ক্ষেত্রে কি বাংলাদেশের তথ্য মন্ত্রণালয় কোনো উদ্যোগ নিচ্ছে যাতে বাংলাদেশের পুরনো সেই 60-এর দশকের 70-এর দশকের ছবি সেগুলো যাতে সঠিকভাবে সংরক্ষণ করা যায়?
আপনি খুব প্রাসঙ্গিক একটি কথা বলেছেন। বাংলাদেশ সরকার একটি বিশ্বমানের আর্কাইভ ভবন সম্প্রতি প্রতিষ্ঠা করেছে জাপান সরকারের সহায়তায়, প্রায় 60 কোটি টাকা খরচ করে, যেখানে চলচ্চিত্র শুধু আর্কাইভিং করা হবে না, সেখানে চলচ্চিত্র মিউজিয়াম, চলচ্চিত্র প্রদর্শন কেন্দ্র এবং চলচ্চিত্রকে বিভিন্ন স্থানে ছড়িয়ে ছিটিয়ে থাকা পুরনো সবগুলিকে সংগ্রহ করে চলচ্চিত্র যাতে এখানে একটি হাসপাতাল থাকবে, সেইখানে এই সংগৃহীত চলচ্চিত্রগুলিকে, এবং শুধু চলচ্চিত্র না, চলচ্চিত্র এলাইক যে সকল জিনিস আছে, পোস্টার, ডিভিডি, ডকুমেন্টারি, সবকিছুই এখানে ট্রিটমেন্ট করা হবে। ট্রিটমেন্ট করে এইগুলিকে রেস্টোরেশন করা হবে এবং এগুলিকে ডিজিটালাইজড করা হবে, এবং ডিজিটালাইজড করে বিভিন্ন আধুনিক মানের যে ভল্টগুলি করা হয়েছে সেই ভল্টগুলিতে সংরক্ষণ করা হবে। এই ধরনের পদক্ষেপ গ্রহণ করা হয়েছে, বিভিন্ন যন্ত্রপাতিও ক্রয় করা হয়েছে।
মুর্তজা আহমেদ, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সময় দেওয়ার জন্য।
আপনাকেও ধন্যবাদ।
ভয়েস অফ আমেরিকা, ওয়াশিংটন।
মাত্র কিছুদিন আগে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ক্ষমতায় 100 দিন পূর্ণ করলেন। এই 100 দিনে তার অর্জন, ব্যর্থতা আর সামনের 100 দিনের সম্ভাব্য নীতিমালা নিয়ে এবার একটি বিশেষ আলোচনা পরিবেশন করছেন রোকেয়া হায়দার।
যুক্তরাষ্ট্রের রাজনীতি নিয়ে আজকের এই আলোচনায় আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি, আমি রোকেয়া হায়দার। আমার সঙ্গে স্টুডিওতে রয়েছেন আমার সহকর্মী আহসানুল হক, এবং আজকে রয়েছেন একজন বিশেষ অতিথি, বাংলাদেশ থেকে এসেছেন এবং আপনাদের সবারই পরিচিত, সৈয়দ আশিক রহমান।
ধন্যবাদ,
স্বাগতম। তো আমাদের ভালো লাগছে যে আপনি এখানে এসেছেন এবং আমাদের স্টুডিওতে রয়েছেন।
জি, অনেক ধন্যবাদ। আসলে গত নির্বাচনের সময়ও আমি আপনাদের এখানে ছিলাম এবং আমরা খুব ক্লোজলি নির্বাচনটা পর্যবেক্ষণ করেছি এবং অনেক কিছু আমরা শেয়ার করেছি। এখানে আমাদের কিছু টক শো আমরা করেছি এবং পরবর্তী 100 দিন আমরা পর্যবেক্ষণ করলাম। অনেক কিছুই আসলে এর মধ্যে আমরা দেখেছি। কিছু উৎকণ্ঠা ছিল নির্বাচন পরবর্তী, বেশ কিছু উৎকণ্ঠা কাজ করেছে, বিশেষ করে মুসলিম কমিউনিটি, মেক্সিকো অভিবাসী ইস্যুতেই সবচেয়ে বেশি উৎকণ্ঠা ছিল।
এবং আসলে 100 দিনে অনেক একটা টানা পোড়েনের মধ্যে দিয়ে গেছে এবং অনেকের উৎসাহ আগ্রহ ছিল যে নতুন প্রেসিডেন্ট এসে, রিপাবলিকান একজন প্রেসিডেন্ট এসে, এবং ট্রাম্প নির্বাচনের সময় যে ধরনের খুব জোরালো বক্তব্য দিয়েছিলেন যে আমেরিকাকে আবার এগিয়ে নিয়ে যাবেন, মেক আমেরিকা গ্রেট, আমেরিকা ফার্স্ট, এইসব নানান কিছু বলেছিলেন অভিযানের সময়, সেই জন্য সবার দৃষ্টি ছিল যে প্রথম 100 দিনে কি কি ঘটে যায়,
কি কি, এবং অনেক কিছু হয়তো সবাই দেখবে। আদৌ সেরকমটি আমরা হতে দেখিনি। আমার মনে হয় জনাব হাসান, আমরা দেখলাম অনেকগুলো উদ্যোগ আসলে মুখ থুবড়ে পড়েছে। যেমন আপনার ওবামা কেয়ার, সেটা বন্ধ করার যে উদ্যোগটা ছিল সেটাও খুব একটা কাজ করেনি। মেক্সিকোতে দেওয়াল তোলার ব্যাপারটা আসলে মোটামুটি একটা ঝুলেই গেছে। এবং চীনের সাথে একটি সম্পর্কের ব্যাপার সবাই আমরা খুব পর্যবেক্ষণ করলাম, একেবারে ইউটার্ন হয়ে গেল
চীন রাশিয়ার সাথে জি
জি। এবং মাইকেল ফ্লিনকে আমরা অপসারণ করতে দেখলাম। এই জিনিসগুলো আসলে একটার পর একটা এত ফাস্ট হয়ে গেছে। আমরা আসলে সবসময় বলে থাকি আমেরিকার বিভিন্ন ইনস্টিটিউশনগুলো এত শক্তভাবে তৈরি করা হয়েছে এবং এত সুশৃঙ্খলভাবে সেগুলো চলে, যে জায়গাটাতে মানুষ কিংবা সবার এখানকার একটা উৎকণ্ঠা ছিল যে কি হবে অভিবাসীদের, কি হবে উনি যেরকম মেক আমেরিকা গ্রেট
এগেইন
ভাষা দিয়ে যাবে, এটা নিয়ে অনেক জি, কিন্তু প্রতিটা জায়গায় যেভাবে গিয়ে একটু হোঁচট খাবে। তবে ওনার কিন্তু একটা সাফল্য আছে, উনি নীল গার্সেজকে কোনো বিরোধিতা ছাড়াই কিংবা কোনো রকম আপনার ই ছাড়াই উনি
শান্ত
পরিস্থিতিতে
নিয়োগ
দেওয়া হয়েছে।
আপনি যেটা বলছিলেন যে ওবামা কেয়ার বা হেলথ কেয়ার, স্বাস্থ্য বীমার ক্ষেত্রে যে পরিবর্তনগুলি তিনি আনার চেষ্টা করেছিলেন সেটা ঠিকই তিনি ব্যর্থ হয়েছেন, কিন্তু তিনি কিন্তু এখনও বলছেন যে তিনি এটা করবেন এবং সেটার জন্য যথেষ্ট সমর্থন ডেমোক্র্যাট এবং রিপাবলিকানের মধ্য থেকে, সেই সমর্থনটা তিনি জোগাড়ের প্রক্রিয়ার মধ্যে আছেন এবং তিনি সেই চেষ্টা কিন্তু অব্যাহত রেখেছেন এবং সেটি তিনি করবেন তিনি এখনও বলছেন। একটা জিনিস আমি লক্ষ্য করি, সেটা হচ্ছে যে ডোনাল্ড ট্রাম্প কিন্তু নিজেকে খুব ডিটারমিন্ড যে যেটা তিনি বলেন সেটা তিনি করে ছাড়বেন, এরকম একটা ব্যাপার। যেমন আপনি মেক্সিকোর সাথে আমেরিকার সীমান্তে যে দেয়ালের কথাটি বললেন, যেটি তিনি ভেবেছিলেন যত তাড়াতাড়ি শুরু করা সম্ভব হবে সেটা তিনি পারেননি, কিন্তু তিনি কিন্তু এটা বলেছেন,
হাল ছাড়েননি,
না হাল ছাড়েননি, এবং তিনি বলেছেন যে এটা একটু দেরিতে শুরু হবে কিন্তু অবশ্যই হবে। এবং এই কথাগুলো তিনি যখন বলছেন, তাকে যারা ভোট দিয়েছে তারা কিন্তু এগুলো তাদের কাছে খুব গুরুত্বপূর্ণ।